সর্বতভাবে সেই সব স্থানের মহাত্মা শুনেও বুঝতে পারি না, এই হল আমার প্রধান দোষ বা দুর্যোগ। এগুলি পূজ্যপাদ মহারাজ সেখানে সাক্ষাৎভাবে গ্রহণ না করেও তার সুষ্ঠু জ্ঞান বর্তমান, সুতরাং তার মুখ থেকেই আমরা পরবর্তীকালে শুনব। আমার মুখ থেকে শুনে আপনাদের কোনো কিছু মঙ্গল হবে। তথাপি কি বলবো আমি তাই ভাবছি, আমি কিছুই বলতে পারবো না, আমার গলা এলোমেলো হবে, আপনারা আমার থেকে বেশি কি ক্ষমা করবেন। আমরা রোজ পরিক্রমা করতে যাচ্ছি, কি কারণে যাই সকলের অবশ্য সেই প্রকার উদ্দেশ্য থাকে না, যা থাকা উচিত তা থাকে না, এইটাই আমাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এসেছি এখানে যা আমাদের উদ্দেশ্য এবং কর্তব্য হওয়া উচিত সেই প্রকার অধিকারী আমরা অনেকেই নই। নানা প্রকারে আমাদের চিত্ত বিভ্রান্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে আমাদের বিপদগামী করছে। তথাপি আমরা এই মহৎগণের সংস্পর্শে এসে নিজেদের ধন্য জ্ঞান করছি। কেন? আমরা তো পতিত, পতিত ব্যক্তি দোষ গুণ ত্রুটি তো অবশ্যই থাকবে। কে আমাকে সেই দোষ গুণ ত্রুটি মুক্ত করে পরম মহান করবে? সেই কর্তব্য কাদের উপরে রয়েছে? এই প্রকার যারা ভগবানের প্রিয় ভক্ত তারা ব্যতীত আমাদের আর বর্তমান নাই, সুতরাং তারা সর্বদাই আমাদের ঘরে রক্ষা করে নিজের আশ্রয়ে রেখে আমাদের শুভ করুন, এটি আমাদের একমাত্র কামনা। আমরা সর্ব দুর্গুণে সর্বদাই মত্ত হয়ে রয়েছি, আমাদের ভোগপর ইন্দ্রিয়গুলি সর্বদাই ভোগের দিকে ধাবিত হচ্ছে। আমরা সর্বদাই ভাবি কোথায় গেলে ভালো খাবো, ভালো থাকবো, ভালো দেখবো, আমাদের দেখবার উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। যদিও তার মধ্যে বৈষ্ণবগণ গিয়ে আমাদের প্রেরণা প্রদান করে ধাম পরিক্রমা ধাম পরিক্রমা বলে এখানে আকর্ষণ করে নিয়ে এসেছেন, কিন্তু আমরা এসেছি দেশ দর্শন করার উদ্দেশ্যটাই প্রধান করে, এবং এখানে ঘুরে ঘুরে সেই সব দেখে তার মধ্যে থেকে আমাদের ইন্দ্রিয় তৃপ্তিকর যা কিছু সেইগুলি গিয়ে আমরা দেখে ধন্য 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 হলাম বলি। কিন্তু প্রকৃতপক্ষে ধাম পরিক্রমার উদ্দেশ্যে যে তা থেকে ভিন্ন সেটা আমরা বুঝতে পারছি না। সুতরাং এই বৈষ্ণবদের সঙ্গে ধামের তত্ত্ব স্থানগুলি আমাদের দৃষ্ট হলেও আমরা প্রকৃত সেই দর্শন ফল থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমিও সেই প্রকার একজন জীব, সুতরাং আমার পক্ষে তত্ত্ব স্থানের মাহাত্ম্য বর্ণন করা সম্ভব নয়, কারণ এই সমস্ত স্থানগুলি প্রাকৃত কোন বস্তু নয়, আর প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য নয়, অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। সুতরাং অপ্রাকৃত বস্তুর সংস্পর্শ প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা সম্ভবপর নয়। যখন আমাদের এই ভোগপর বৃত্তিগুলি ইন্দ্রিয় থেকে অপসারিত হয়ে শিবনমুখ বৃত্তি সেখানে প্রকাশ পাবে তখনই একমাত্র সম্ভবপর। এই কথাই শাস্ত্রীর সিদ্ধান্ত, এই কথাই আমরা বরাবর বৈষ্ণবগণের মুখ থেকে শুনে আসছি। সুতরাং আমরা আমাদের চেষ্টা সত্ত্বেও সর্বদাই অকৃতকার্য হচ্ছি এইটি শুনেছি। আমরা প্রথমে এখান থেকে যে স্থানে গিয়েছিলাম কোবালা সেই স্থানটির নাম আমরা সেখানে শুনলাম সেটি রাধাকুণ্ড, এবং সর্বোত্তম এমনকি রাধারানী থেকে অভিন্ন বলে সেই স্থানটিকে বর্ণনা করা হল। বুঝলাম সর্বোত্তম রাধারানী থেকে অভিন্ন, কিছু দুটো কিছুই বুঝলাম। রাধারানী কি কে বুঝেছে না আপনাদের মধ্যে আমি জানি না, আমি তো বুঝতে পারি। সুতরাং সেই স্থান যে রাধারানী থেকে অভিন্ন হওয়াতে কি মহত্ব প্রকাশ পেল সে আমার মাথায় ছিল। সেই স্থানে যে সমস্ত কথাগুলি মহারাজ বললেন সেগুলি তো তিনি বুঝেছেন, আমি বুঝতে পারি। সুতরাং তার সেই সমস্ত কথার মধ্যে আমার প্রবেশ অধিকার হয়নি, আমি পুনরায় সেগুলি বলবার মতন যোগ্যতাও রাখি না। সুতরাং আপনারা নিজেরাই সেই সমস্ত কথা স্মরণ করে আপনারা সেই ধ্যানের গৌরব অনুভব করবেন। তিনি বলেছেন যথা রাধা তথা পুণ্যম ক্রিয়া, এইরকম ভাবে রাধারানীর সঙ্গে একটা কুটুরের সঙ্গে তুলনা করে তিনি অভিন্ন বা সমান বলা হলো যে আমার মাথায় কিছু কি ঢুকছে না। আমি অনেক চেষ্টা করছি কি করে এটা হয়, তারা যা বলেছেন সেগুলোকে আমি বিচার করে করে চেষ্টা করছি বটে, কিন্তু কিছুতেই আমি এটাকে বুঝে উঠতে পারছি না। রাধা কুণ্ডেতে কি এমন হলো যে রাধারানী, আমি তো তাকে জানি তিনি একটি অচেতন নন চেতন বস্তু, এবং চেতনের সর্বত্র সর্বোত্তম অবস্থা তাঁতে প্রকাশিত, যার দ্বারা পরম চৈতন্য কৃষ্ণচন্দ্র নাকি তার প্রতি পূজ্য বুদ্ধি করেন, এই প্রকার ওখানে অনেকে মন্তব্য করেছে। কৃষ্ণেরও নাকি পূজ্য, এইরকম ভাবে মন্তব্য শুনেও আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো জানি কৃষ্ণ সকলেরই পূজ্য, কিন্তু রাধারানী আবার তাঁরই পূজ্য, তিনি তাকে প্রণাম করেন, তিনি তাকে সেই রকম বিচার করেন, এই কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই ভক্তিরাজ্যে এই যে সমস্ত মহাত্মা কেমন করে আমি অভক্তি পর জীবন নিয়ে সেগুলিকে বিচার করতে পারছি না। প্রকৃতপক্ষে তারা রাধা পক্ষের লোক হয়ে রাধারানীর মহাত্মা এমন ভাবে বলছেন যাতে করে মনে হচ্ছে কৃষ্ণ তার পায়ের চোখ জুত। এইভাবে রামের সেই কথাগুলো আমার গায়ে বড্ড লাগছে। আমি কোন পক্ষপক্ষের ধার ধারি না, কিন্তু আমি আমার দুর্বলতা অযোগ্যতারই উপরে নির্ভর করে সেসব কথাগুলি শুনতে গিয়েছি, কিন্তু মনেতে সেরকম ভাবে তার দ্বারা আমার উল্লাস প্রকাশ পায় না। এই যে তারা বলছেন তাদের কথাগুলি সত্য ধরে নিতে পারছি, কিন্তু অনুভবে প্রতিষ্ঠিত হয়ে কে সেই রকম ভাবে কি রকম ভাবে রাধারানীকে কৃষ্ণ ওই রকম আদর করছেন, আদর করছেন কি পুজো করছেন, এর মধ্যে কিছু ভেদ আছে কিনা আমার দ্বারা বুঝোটা হচ্ছে না সম্ভব। তারা যেরকম ভাবে বলতে চাচ্ছেন, তারা যেন বলতে চাচ্ছেন যে কৃষ্ণের সেবকত্ব হলেন রাধারানী, কিন্তু শাস্ত্রের বিচারে কি সেই কথাটাই বলা হয়েছে সেটা আমি তো কিছুতেই বুঝে উঠে পারছি না। কে কার সেবা করে সুখী হতে চায়, সেখানে তো দেখা যাচ্ছে কৃষ্ণ বলছেন যে যথা মান প্রপদ্যন্তে তাঁর সত্যি গম্ভ, আমাকে যে যেরকম ভাবে প্রপত্তি স্বীকার করে, এখানে প্রপদ্যন্তে আছে কৃষ্ণের কাছে যে নত হচ্ছি, নত হওয়া কার্যটি কি পূজ্য বুদ্ধি না তার থেকে সেব্য বুদ্ধি হচ্ছে, তার প্রতি সেব্য বুদ্ধি হচ্ছে, এটা তো আমি বুঝতে পারছি। শক্তি শক্তিমা এর মধ্যে অভেদ বললেও কোন তত্ত্বটি আশ্রয় কোন তত্ত্বটি আশ্রিত সেই বিচার করতে গেলে আমরা যেন এই প্রকার পূজ্য বুদ্ধি যে কৃষ্ণ করেছেন সেটা একটা প্রাকৃত লোকের পক্ষে যেরকম ভাবে গ্রাহ্য হচ্ছে আমার মনে হয় সেটা তার থেকে ভিন্ন। রাধা তত্ত্ব সর্বোত্তম তত্ত্ব রাধা প্রক্রিয়া লোকেরা এত জোর করে যাচ্ছি তাকে তুলে ধরতে যাচ্ছি, বড় বড় না কোনে বড়, সেই রকম ভাবে একটা কথা আমার মনে পড়ে যায়। ছাদনা তলায় গিয়ে গিয়ে যেমন সেখানে বন্যা পক্ষীয় লোকেরা বরের থেকে উঁচু করে তুলে ধরে, সেই রকম একটা কার্য বলে আমার মনে হয়। প্রকৃতপক্ষে কি তত্ত্বটা সেটা কি যদি আমি জ্ঞান না রাখি, তাহলে ওই রকম কথাগুলি প্রকৃত সত্য বা কতদূর সার্থকতা সেটা নিশ্চয়ই চিন্তনীয় বিষয়। যাই হোক, যারা কর্তব্য ব্যক্তি তারা যা বলেছেন তাদের কথায় আমি প্রতিবাদ করতে কখনোই চাই না। আমার অজ্ঞতা, আমার অযোগ্যতা, সেই জন্যই আমি তাদের সেই সব সিদ্ধান্ত বুঝতে পারি না। তো ভগবানের কাছে প্রার্থনা করি, তাদের শ্রীচরণে প্রার্থনা করি, আমি যেন কোনোদিন তাদের সেই সব উদ্ভিদ মহাত্মা সম্বন্ধকে উপলব্ধি করে বুঝতে পারি এবং আমার যোগ্যতা অনুসারে তারা কৃপা করবেন এটাও আমি জানি। আমি অযোগ্য, আমাকে যে সেই সর্বোত্তম যোগ্যতা তারা ইচ্ছা করে দেবেন তাও আমার মনে হয় সেটা সঙ্গত হবে না। অবশ্য ভগবান সবই পারেন, কিন্তু তথাপি তিনি কেন বলেন যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব, এটা কেন তিনি বলেন? তিনি তো সবই দিতে পারেন। মহাপ্রভু এসেছেন আমার পৈতু উন্নত জলরসান সভক্তি শ্রিয়ম, তিনি ওই সকলকেই কি দিয়েছেন, আর সকলেই কি সেই বস্তুর অধিকারী হয়েছে? প্রেম অবশ্য হয়েছে, হতে পারে, কিন্তু তার সেই সর্বোত্তমতা, সর্বোত্তম যে তার সেবার বিচারধারা সকলের হৃদয়ে সেটা কি প্রস্ফুট হয়েছে? তিনি মনুষ্য কেন, মনুষ্যের তার পশুপক্ষী কীট পতঙ্গকে প্রেম প্রদান করেছেন, কিন্তু তাদের সেই প্রেম আর সেই যে যে স্থানে তাঁরা মহত্ব বললেন সেই স্থানে পশুপক্ষীগণের মধ্যেও কি সেই রকমভাবে প্রেমের বিকাশ পরিষ্কার রূপে প্রকাশ পেয়েছে? এগুলি অনেক উন্নত উচ্চ জ্ঞানের প্রয়োজন, উচ্চত ভক্তি অধিকারী হওয়া দরকার। সুতরাং আমি তা বুঝতে পারি না, এটা আমি ছোটভাবে স্বীকার করছি। যাই হোক, সেই রাধা কুণ্ডের মহিমা তারা অনেক কিছু প্রকাশ করেছেন, আমার স্মৃতির মধ্যে সেসবগুলো নাই, আমি সেসব ভুলে গেছি। এমনকি আমার তাতে প্রবেশ হচ্ছে না, তবে আমি তারা তাদের মুক্তি থেকে জেনেছি রাধা রানীর যে মহত্ব, সেখানে সেই সব মহত্বে অনুকূল আবহাওয়া প্রতিষ্ঠিত, যে আবহাওয়ায় সত্যি সত্যি রাধা রানীর মহত্বটা পূর্ণতম রূপে প্রকাশিত হয়েছেন এবং কৃষ্ণকে সর্বোত্তম সুখ প্রদান করেছেন। আমি কৃষ্ণকে সর্বোত্তম সুখ প্রদান করেছেন এই কথাটাই আমার বলা উপযুক্ত বলে মনে করছি, কিন্তু রাধাপক্ষীয় লোকেরা বলছে রাধা রানীকেই সুখ প্রদান করবার জন্য কৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছে। এই যে কথার বিচার, এই বিচার করার ক্ষমতা তাঁদেরই আছে, আমার না। রাধা রানী কিরকম সুখ পান সেইটি তারা তুলে ধরেছেন, যেটা কৃষ্ণচন্দ্রের মাথার মধ্যে নাকি ঢোকেনি, সেই সুখটা কিরকম সেইটি জানবার জন্য কেন হয় আমি একটা পাগল লোক বলছি বলে, কৃষ্ণচন্দ্রের মাথার মধ্যে ঢোকেনি, যার মাথায় এত সব কিছু ঢুকেছে, কিন্তু রাধা রানী কিরকম সেবা করেন, করে কিরকম সুখ পান সেসব কথা তিনি বুঝতে পারেন। সেই জন্য নাকি তিনি আবার ওই রকম রাধা রানীর ভাব কান্তি অঙ্গীকার করে তিনি এই জগতে এসে সেইগুলি আস্বাদন করেছে। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বারই বাদশা কৃজনা দ্রুত মধুরিমা রক্ষণ চাষা মদনী ভগত কৃদৃশম বেদি লোভাত সমজনী সচিগর্ভ সিন্ধু মরি হিন্দু। এই প্রকার শাস্ত্রের কারগণ বা রাধাপক্ষীয় বলুন বা কৃষ্ণপক্ষীয় বলুন ভক্তগণ বর্ণনা করেছেন, তাদের বর্ণনাদায় দেখে আমার মনে হয় কৃষ্ণ একটি অজ্ঞজীব, অজ্ঞজীব না হলেও অজ্ঞশিবী হলেন, অজ্ঞশিবী হলেন না, কিন্তু তিনি রাধারানী কিছু বুঝতে পারেন। রাধারানী তার এমনই একটা অবৈধ বিষয় যে তার মহত্ব বুঝতে পারে, এটা কি করে আমার মাথার মধ্যে ঢুকছে না। তারা যে খুব আনন্দ পান, উল্লাস পান, তা আমি কিন্তু এটা কৃষ্ণকে ডাউন করার বৃত্তি দেখে আমার খুব আনন্দ উল্লাস হয় না। যাই হোক, কৃষ্ণকে ডাউন করলে আমার কিন্তু মনে হয় যেন এটা একটা সত্যের অপলাপ হয়ে যায়। যদিও জয়দেব গোস্বামী লিখেছেন দেহি পদ পল্লব উদাহরণ, জয়দেব গোস্বামী নিজে লিখতে পারেননি সেখানে, কেন তিনি তার কৃষ্ণ তত্ত্বজ্ঞ হয়েও কেন লিখলেন না, না এটা কখনই সম্ভব করা পাওয়া উচিত না, এটা অনুচিত। সেই জন্য নিজে হাতে লিখতে না পারলেন, কিন্তু কৃষ্ণ এসে কেন লিখে দিলেন যে তুমি না লিখতে পারলেও এটা লিখলে কোনো দোষ হবে না, কেন কেন যে লিখলেন কৃষ্ণ সেটা কে বুঝছে, আমি তো বুঝতে পারছি না। কৃষ্ণ ছলনা করে লিখলেন, না রাধারানীকে সন্তুষ্ট করবার জন্য লিখলেন, না রাধারানীকে সুখ দেয়া তার উদ্দেশ্য, সেই জন্যই তিনি তার মুহূর্তটা এত করে বাড়িয়ে দিলেন, সেই কথাটা কিরকম ভাবে যে বা কার্যটা হয়েছে সেটা বিবেচনীয় বিষয়, মাধ্যমে অধমের দ্বারা সেটা বিবেচ্য হতে পারে না। যাই হোক, আপনারা অনেকেই সেই সব কথায় খুব আনন্দ লাভ করেছেন দেখেছি, সুতরাং আপনারা ধন্য, কিন্তু আমার সম্যক এ বিষয়ে অভিজ্ঞতা কিছুই হয়নি। আমি উল্টো পাল্টা কথা শুনে নিজেই আমি মনে করছি আমি একটি বোকা মূর্খ, তাই এদের কথা আমি বুঝতে পারি। সুতরাং সেই রাধার কুণ্ডে প্রথমেই আমরা মহাত্মা ওখানে শুনেছি উচ্ছ্বসিত কণ্ঠে, সেই সেখানে সকলেই ভক্তগণ খুব আনন্দিত হয়ে আনন্দ লাভ করে রাধারানীর বা সেই স্থানের মহত্ব প্রকাশ করেছেন, আর জীবন ধন্য হয়েছে ইত্যাদি বলেছেন। কিন্তু আমি তো দেখছি তাদের যে ভোগ প্রবৃত্তি, যে আসক্তি, কি গায়ে লাগছে নাকি অনেক কিছু দেখো বাবা, তাদের যে ভোগ প্রবৃত্তি, সেই ভোগ প্রবৃত্তি থেকে কতখানি মুক্ত হওয়ায় তাদের সেই রকম ভাবে উল্লাসটা শুদ্ধ হয়েছে সেটা আমি বুঝে উঠতে পারিনি। সঙ্গে তো নিয়ে এসেছেন তাদের প্রেয়সী গণকে, এখানে এসে রাধারাত তত্ত্বে তারা একবারে মূর্ছিত প্রায় হয়ে গেল। আমি ভাবছি বাহ, এই তো হলো প্রেমের কথা বটে। কেউ কেউ এসে তো কান্নাকাটির খেলায় অস্থির করে তুললেন, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি বললাম বাপরে বাপরে, কি দুঃখই না হলো, আমি তো সেই সমস্ত দেখে শুনে হতভম্ব হয়ে গেছি। সেই স্থানের মহাশয় এইরকম উল্টো পাল্টা বলে আমার কাছে মনে হচ্ছে যেখানে নাকি সর্বোত্তম সুখ হবে সেখানে এসে কান্নাকাটি, এ আবার কি কথা। তারা বলছেন এই কান্নাটাই সুখ, যা পাও সেও আবার এক কথা হয়েছে মানুষ কানের মধ্যে ঢুকলো, বলে যত কান্নাকাটি সেইগুলোই হচ্ছে সর্বোত্তম সুখ, এই আবার কি বলছি। হ্যাঁ, এখানেও যেমন হয় প্রেমেতে কান্না আছে, এখানকার প্রেম কাম আর সেখানকার প্রেম সে কাম নয়, এগুলো বুঝতে যে আপনারা কি কতদূর পেরেছেন তা আমি বুঝতে পারিনি। এখানে আমরা বুঝবো আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের অভিজ্ঞতাকে বাদ দিয়ে আমরা কি করে বুঝবো, কিন্তু আমাদের সেই অভিজ্ঞতার মধ্যে কাম বা মায়া সম্পূর্ণরূপে বর্তমান রয়েছে, এবং সেই কাম বা মায়া যদি আমাদের সেই বৃত্তিগুলি যদি আমাদের ইন্দ্রিয় থেকে অপসারিত না হয়, আমরা কিছুতেই সেই তত্ত্বে প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারছি না। আমাদের কাছে পরিবেশিত হলেও, নানাভাবে বর্ণিত হলেও, আমরা তার মধ্যে অধিকার কিছুতেই লাভ করতে সক্ষম হচ্ছি না। সুতরাং আমার প্রার্থনা বৈষ্ণবগণ কৃপা করুন, যাতে করে আমার সেই প্রকার সেই সব ধামের মাহাত্ম্য, সেই সব ধামের বৈশিষ্ট্য, সেই সব ধামের অতীব উন্নত যে স্বরূপ সেগুলো আমি যেন জন্মজন্মান্তরে বুঝতে পারি, এই মনুষ্য জন্মে তো পাচ্ছি না, সুতরাং আর কোন জন্মে পাবো তা জানি না। তবে শুনলাম নাকি জমিভ, তিনি কৃপা করলে নাকি আমাদের হবে, তিনি তো কৃপা কানে করবেন আমাকে, সেটি তো আমি ভাবছি। কৃপা কি যাকে তাকে অপেটুকি কৃপা করা যায়? আর সেটা তো সাধারণ নিয়ম নয়, সাধারণ নিয়মে যে যেরকম ভাবে যোগ্য হবে তাকে সেই রকম ভাবে নম্বর দেওয়া দরকার। সুতরাং আমার কি অযোগ্যতা আমাকে সেই সব বস্তুর থেকে দূরে রাখছে না, এইটি তো আমি বিচার করি। আমি অযোগ্য হলে কেন আমাকে গুণ বৈষ্ণব বা ভগবান কৃপা করবেন? আমার তরফে সেই অযোগ্যতা দূর করার জন্য কি চেষ্টা করা কর্তব্য হয় না? সবই কি তাঁদেরই দায়িত্ব? তারা কৃপা করলেই হবে, তারা কৃপা করলেই হবে, তাহলে তো সমস্ত জগৎ এক সেকেন্ডের মধ্যে তাঁর কৃপা পেয়ে মুক্ত হয়ে সব গোলক বৈকুণ্ঠে চলে যাবে। কিন্তু তা তো হচ্ছে না। কোটি কোটি হচ্ছে মনুষ্যানাম সহস্রেশু কোচি যত কি সিদ্ধ হয়ে যত তার মুক্তি সিদ্ধানাম কোচির ব্যক্তি তত্ত্ব। এইসব কথাগুলো শুনে আমাদের পক্ষে কিছু করণীয় আছে, শুধু যে কৃপা সাপেক্ষ এটা নয়। তবে যে কৃপা সাপেক্ষ বলা হচ্ছে সেইখানেই বলা হচ্ছে যে আমাদের চেষ্টার দ্বারা যে হতে পারে না, আমাদের চেষ্টার দ্বারা আমরা কখনোই সেই বস্তুকে লাভ করব বা সেই বস্তুকে বুঝে দেবো এটা সম্ভব হবে না। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এইখানে সম্পূর্ণরূপে আমাদের নিজ চেষ্টা অক্ষম বলে উক্তি করা হয়েছে। স্বরূপস্বামীকে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু রূপ আমার হৃদয়ের কথা কি করে জানলো? আমি যে জন্য এইখানে এই রথযাত্রায় যেভাবে আমি নৃত্য করেছি বা আমি যে সেই তো পড়ানো না তো পাইনি বলে যেসব আমি কীর্তন করেছি তার যে প্রকৃত উদ্দেশ্য রূপ কি করে বুঝতে পারলো? আমি তো কাউকে বলিনি, রূপকে বলিনি। তখন তার উত্তরে স্বরূপ দামোদর বলেছিলেন, যেহেতু তোমার কৃপা তার উপর নিশ্চয়ই হয়েছে, তা না হলে তোমার মনের ভাব সে কখনো জানতে পারেনি। সুতরাং এই সমস্ত কথাগুলো উল্টো পাল্টা করে হচ্ছে, কখনো তার কৃপায় হবে আবার কখনো নিজের চেষ্টার উপরে সেই রকম ভাবেই আমি নম্বর পাব, এইসবগুলো কথা আলোচিত হয়েছে। সুতরাং কি যে কর্তব্য কি যে অকর্তব্য সে বিষয়ে আমরা আমি বিশেষ করে বড়ই চিন্তান্বিত হয়ে পড়েছি। তবেই যে আমার সেই রকম প্রকৃত চেষ্টা প্রকাশ পাবে সে বিষয়েও আমি হতাশ হয়ে পড়ছি। বৈষ্ণবগণই একমাত্র সম্বল, তাদের সঙ্গ আমি সেই জন্যই ধরে রয়েছি। যদি তারা কোনো জন্মে আমাকে কিছু যোগ্যতা প্রদান করে, যাই হোক সেই গোবালাতেই রাধা রানীর তত্ত্ব এবং সেই কুণ্ডের তত্ত্ব সেখানে সর্বোত্তম ভাবে কীর্তিত হয়েছে মহাপুরুষ গণের ক্রম অনুসারে, বর্ণনা অনুসারে সেইগুলি তারা বলেছেন অনেকেই। কিন্তু আমার মতন তোতা পাখিগুলি অনেকে হয়তো নাও হতে পারে, কিন্তু তারা সেই সব উপলব্ধি করেই বলতে পারেন। কিন্তু আমি দুর্ভাগা, আমার সেইরকম তোতা পাখির মতন বলা এইটি সেখানে আমার যা কিছু চেষ্টা বলে মনে হয়েছে। ক্রমশ আমরা সেখান থেকে বিদ্যানগরে গেছি। বিদ্যানগরে নানা প্রকার দার্শনিকগণের যেসব মতবাদ সেগুলি সেখানে আলোচিত হয়েছে, সাংখ্য পতঞ্জল ন্যায়ন বৈশেষিক গণমীমাংসা উত্তর মীমাংসা পূর্বমীমাংসা ইত্যাদি। সার্বভৌম ভট্টাচার্য তিনি সেই স্থানে বিদ্যানগরে বিশেষ আবির্ভূত হয়ে জগতে বা এই ধামের মাহাত্ম সেখানে আরো উজ্জ্বল করেছেন। সেখানে বিচার করে দেখা হয়েছে ভক্তি একমাত্র শ্রেষ্ঠ, ভক্তিরই আনুগত্য যদি এই কর্ম জ্ঞান যোগ ইত্যাদি সেখানে করে তবে তাদের সার্থকতা, নইলে স্বতন্ত্রভাবে তাদের প্রকৃতপক্ষে কোন শেষত্ব নাই। এইভাবে সেখানে নানা প্রকার ভক্তগণের মুখে নানা ঘটনা আমরা শ্রবণ করেছি, সমস্ত সেখান থেকে বিদ্যানগরে গিয়েছি, জন্মভূমির দিকে আমরা গিয়েছি, সেখানে গঙ্গা দেবী এবং ভগীরথের মহাত্ম সেখানে কিছু ভক্তদের মুখ থেকে শুনেছি। আমরা সারা রাস্তাতে মহাপ্রভু কীর্তন সংকীর্তন করতে করতে সেই রাস্তা অতিক্রম করেছি। যদিও রাস্তায় কঙ্কর এবং উত্তপ্ত রৌদ্রের দ্বারা আমরা যথেষ্ট ক্লান্ত বোধ করেছি, তথাপি আমরা সেই সমস্তকে তুচ্ছ জ্ঞান করে তার বৈষ্ণবদের অনুগমন করে সেই সব স্থানে উপস্থিত হয়ে তাদের বক্তব্যগুলির প্রতি আমরা নিজেদের নিযুক্ত করেছি। ক্রমশ সেখান থেকে আমরা তারপরে মামগাছিতে গিয়ে উপস্থিত হয়েছি। মামগাছিতে চৈতন্য লীলার যে ব্যাসদেব তারই আবির্ভাব স্থান বলে সেখানে আমরা জানতে পেরেছি। নারায়ণের পুত্ররূপে তিনি আবির্ভূত হয়েছেন, তবে সকলেই বাপের ছেলে বলে পরিচয় দেয়, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের পরিচয় মায়ের ছেলে বলেই সেখানে পরিচিত। বাপের ছেলে বলে তার কিছু পরিচয় আমরা জানতে পারিনি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে বাপই প্রধান হয়। এখানে নারায়ণের ছেলে বৃন্দাবন দাস ঠাকুর একটি প্রধান রূপে বক্তব্য বিষয় ছিল, যদিও সে বিষয়টি সম্বন্ধে কেউ আলোকপাত করেননি। আমি পূজ্যপাল মহারাজের সম্মুখ থেকে কিছু বিষয়ে কিছু বিশেষ আলোচনা শুনতে ইচ্ছুক রইলাম। তারপরে আরো সেখানে বলা হয়েছে রামচন্দ্র তিনি লীলা করতে এসে বনবাসে কালে এইখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং তিনি একদিন বসে বসে হাসছিলেন। তখন সীতা দেবী তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু কেন আপনি এত হাসছেন? রামচন্দ্র তাকে বললেন, দেখো আমার একটা কথা মনে পড়েছে, তুমি বনবাসে গেলে আমি যেরকম তোমার জন্য কাঁদি, আমি এই ব্যাপারে এখানে এমন লীলা করব যেখানে আমি বনে গেলে তুমি কাঁদবে। তখন বলে, কেন প্রভু তুমি এরকম ভাবে কাঁদাবে না, এইটি আমার লীলা। এইভাবে সমস্ত মুক্তি সেখানে আমরা শ্রবণ করেছি। তারপরে সারঙ্গ পুরাণী যে লীলা মরা একে একটি তিনি পরিণাম দিয়ে তাকে শিষ্য করেছিলেন ইত্যাদি বিষয়েও আমরা সেখানে শ্রবণ করেছি। তারপরে তারা প্রসাদ পেয়ে এখানে এসেছি। বাকি বক্তব্য বিষয়গুলো আমাদের সুতিগোচর হয়নি, সুতরাং আজকাল যা কিছু বিষয় আমি এইভাবে আমার যোগ্যতা অনুসারে সংক্ষিপ্তভাবে নিবেদন করলাম। এরপরে যা কিছু বিষয় আমরা শ্রবণ করব। আচ্ছা,
নমো বিষ্ণুপাদায় আচার্য সিংহ রূপিণী শ্রী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞানীনা প্রতিমর্থ চরিত্রায় শাস্ত্রিদানাঞ্চ পারিণী জীবদুঃখে সদাশ্রায় শ্রীনাম প্রেমদায় গুরবী গৌরচন্দ্রায় রাধিকাভিস্তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো। আজ আমাদের শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার তৃতীয় দিবস। আজ দর্শনের স্থান ছিল জন্যদ্বীপ, জাননগর এবং মুদ্রুম দ্বীপ মাঙ্গাজ। আজকের এই ধর্মসভার প্রথম বক্তা পরম পূজ্যপাদ শ্রী বিক্রম মহারাজ। আমি তাকে অনুরোধ জানিয়েছিলাম যে আজকের দর্শনের স্থানগুলি সম্বন্ধে আপনি একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন। ব্যাখ্যা দিতে গিয়ে প্রথমেই তিনি যে অজরাপত্তি করেছেন সেই অজরাপত্তিরই উত্তর আমি দিতে যাচ্ছি। প্রথম মুখে তার মনটা খুব খারাপ হয়ে গেছে, কেন না একজনে রাধাপক্ষ লোক, তিনি রাধারানীর মহিমা মাহাত্ম্য এত বেশি পরিমাণে বর্ণনা করেছেন যেটা তার পক্ষে বুঝে ওঠার বড় কষ্ট হয়েছে, তার মাথায় ঢোকেনি। তা যদি তার মাথায় না ঢোকে তাহলে আর কার মাথায় ঢুকবে বলুন? ব্যাপারটা কি হয়েছে, উনি তত্ত্বদর্শনটা ওইভাবে বুঝাতে চেয়েছেন। যে ভুল বোঝাবুঝিটা আমাদের হয় সেই ভুল বোঝাবুঝির কথাটাই উনি তুলেছেন এখানে। রাধারানীর এত মহিমা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। রাধারানীর কথা তো এসেছে, আবার কৃষ্ণের মহিমা যখন বলা হচ্ছে তখন তো মনে হচ্ছে কৃষ্ণ ছাড়া জগতে কেউ নেই। মহাপ্রভুর মহিমা যখন বলা হচ্ছে তখন না চৈতন্যনাথ কৃষ্ণের জগতি পরতত্ত্বং পরমীয় বলা হচ্ছে। কৃষ্ণের বেলায়ও বর্ণনায় দেখা যাচ্ছে মধুসূদন সরস্বতী যখন শ্রী গোস্বামীর শিষ্য হয়েছেন তখন তিনি ভক্তি রসায়নের মধ্যে লিখেছেন, বংশী বিভূষিত করান নবনীর পীতাম্বরাদুর নবিম্ব ফলাধরুষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম তত্ত্বং কিমপি মহং ন জানন্। তিনি কৃষ্ণ থেকে পরতত্ত্ব কিছু জানেন না বলে বলছেন। এখন কার মহিমা বেশি করে বলা হবে? তত্ত্ব দর্শন হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান তত্ত্বের প্রাধান্য সর্বোপরি, কিন্তু তিনি তো তার শক্তি ছাড়া নন, তার নিজস্ব শক্তিকেই বলা হচ্ছে পরাশক্তি, লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি, এসব বিশেষণগুলো দেওয়া হয়েছে। পক্ষ সবসময় দুটো থাকছে, এটা আমরা গীতা ভাগবতে সবসময় দেখতে পাচ্ছি। দুটো পক্ষ রাজনৈতিক ব্যক্তিগণ তারা দুটো পক্ষ আবিষ্কার করেছেন, একটা হলো ধনী পক্ষ আর একটা হলো গরিব পক্ষ। এই হলো রাজনীতির বড় কথা, তারা এই দুটো শ্রেণী আবিষ্কার করে ফেলেছেন। কিন্তু পরমার্থ জগতে দেখা যাচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে লক্ষ্য করে যে জগৎকে শিক্ষা দিচ্ছেন পরমার্থ তত্ত্ব, সেখানে আলাদা দুটো শ্রেণী। যে দুটো শ্রেণী, একটা হলো দৈবিভাবাপন্ন ব্যক্তি আর একটা হলো নাস্তিক অসুর, নসুর অসুর, এই দুটো দল। সেখানে কৃষ্ণ নিজেই প্রসঙ্গটা তুলেছেন, দেবভূত স্বর্গ লোকেস্মিন জগতে দুটো শ্রেণী দেখা যাচ্ছে, একটা দৈবী ভাবাপন্ন আর একটা আসুরিক ভাবাপন্ন। দৈবী ভাবাপন্ন যারা তারা ঠিক ঠিক আস্তিক, আর আসুরিক ভাবাপন্ন যারা তারা হলেন নাস্তিক। এই দুটো গ্রুপিং দেখছেন। এখন কথা আসতে পারে স্বামী স্ত্রীর কথা। শক্তি শক্তিমান যদি প্রাকৃত অবস্থায় যদি বর্ণনা করা যায় তাহলে স্বামী স্ত্রী, কিন্তু কৃষ্ণলীলা অসমর্থ লীলা, অপ্রাকৃত লীলা। সাধারণ মানুষের যে চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তি সবসময় নিম্নমুখী। ভালো চিন্তা করতে তারা শেখেনি, শেখে না। উন্নত চিন্তা তারা করবেন নিশ্চয়ই, নিত্যমুক্ত তারা, তারাই উন্নত চিন্তা করতে পারেন। বদ্ধ জীব মাত্রেই সংশয় আত্মা, অজ্ঞতা অশ্রদ্ধারু ভাব এবং সংশয় আত্মা স্কেপটিং মাইন্ড, এই তিন প্রকারের লোক মহা অনর্থে পড়ে, গণ্ডগোলে পড়ে, মুশকিলে পড়ে যায়। অপ্রাকৃত যে চিল্লীলা মিথুন যে রাধা গোবিন্দ, একে তো সবসময় ভুল বুঝে বসে আছি আমরা। তাকে প্রাকৃত নায়ক নায়িকা বলে ভ্রম সব সময় হচ্ছে বদ্ধ জীবের, প্রতিক্ষণে প্রতি মুহূর্তে। বৈষ্ণব তত্ত্ব অপ্রাকৃত, গুরুতত্ত্ব অপ্রাকৃত, ভগবত তত্ত্ব অপ্রাকৃত, ভক্তিতত্ত্ব অপ্রাকৃত, এ কথা তো হাজারো বার লক্ষ বার তো শাস্ত্রে বলা হচ্ছে, হয়েছে, কিন্তু বুঝি না তো আমরা। সেই জিনিসটা বুঝতে হবে। গ্রুপিং তো এ সংসারে আছেই, যেখানেই মতান্তর মানান্তর সেখানে গ্রুপিং আসবেই, শ্রেণীভেদ সেখানে আসবেই। শ্রেণীভেদের যদি এমন অর্থ করি আমরা, সব শ্রেণীকে সমান করে দেব। শ্রেণীহীন সমাজ বলে একটা কথা আসছে আজ বাজারে, শ্রেণীহীন সমাজ কি করে করব, সব শ্রেণী তুলে দেবো, তাহলে ক্লাস থ্রি ক্লাস ফোর সব এক করে দেবো, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড এক, স্কুল কলেজ সব এক, বিএ পাস সব এক, তাহলে শ্রেণীহীন সমাজ কি করে করা যাবে। সৎ অসৎ দুটোকে এক করব, ভালো মন্দ দুটো একই মশায়, ও একই কথা মশায়, যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন, এইসব কথাগুলো কতগুলো কানা যুক্তি, এটা প্রতিষ্ঠিত হয় না তত্ত্বের ক্ষেত্রে। পরমার্থ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানেও দুটো দলের কথা এসেছে, দুই দলই কিন্তু কৃষ্ণের আরাধনা করেন। রাধার পক্ষ যারা তারাও কৃষ্ণের আরাধনা করেন, আর চন্দ্রাবলীর পক্ষ তারাও কৃষ্ণের আরাধনা করেন। একটু বলা যেতে পারে অন্যায় গাতিরে, তাও বোধ হয় বলা যাবে না, কি জানি যদি অপরাধ এসে যায়, মুশকিল তো। নেগেটিভ যদি পজিটিভকে স্থাপন করে ভালো কথা, চন্দ্রাবলীর দল যদি রাধা পক্ষের সবকিছু যদি মেনে নেন ভালো কথা, কিন্তু দল তো আছে দুটো, আমরা তো তত্ত্ব দর্শনের ভিতরে দেখতে পাচ্ছি সেরকম। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার বক্তব্যের মধ্যে বলছেন, রাধা পক্ষ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতি সদা কবু নাহি হেরি তাকে, কাকে দেখি না কাকে দেখতে চাই না, নিশ্চয় চন্দ্রাবলীর দলকে দেখতে চাচ্ছেন না। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, সখীগণ মম পরম সুহৃদ যুগল প্রেমের গুরু, তদনুগ্রহ হয়ে সেবিব রাধার চরণ কল্প দূর অস্বীকার করবার উপায় নেই। সব জিনিসটাই তো বুঝবার বিষয়, তরতম তো রয়েছে, এ তরতম চিরদিনই থাকবে, থাকে থাকবে, ওইটাই বুঝতে হবে। প্রাকৃত দর্শনে প্রাকৃত বস্তুর যতই গুণমহিমা আমরা প্রকাশ করি না কেন, দোষত্রুটি থেকেই যাবে সেখানে। কিন্তু অপ্রাকৃত তত্ত্বে সেখানে দোষত্রুটি নাই, সেখানে শক্তিমানকে যদি আমি তার যত বিশেষণ হতে পারে, ভালো ভালো বিশেষণ, সব বিশেষণগুলো দিয়ে দিলাম, সেটা সঙ্গত। আবার শক্তি জাতীয় যিনি প্রধান, তার যদি যত মহিমা বিশেষণ সব আছে, সবগুলো যদি আমি প্রয়োগ করে দেই, তাহলেও তার সত্যের অপলাপ হবে না। এটাও তো রয়েছে বিচারের কথা। আমরা শাস্ত্র পড়ে মহাজনের বাণী থেকে জানতে পাচ্ছি, সর্বশক্তিমান ভগবান এবং সর্বশক্তিমান ভগবতী, এই যে রাধা কৃষ্ণ, এদের সব নাম মৌলিক নাম, সব এই নামকে দুরকম ভাগ করা হয়েছে, একটা মুখ্য একটা গৌণ। মুখ্য নামগুলো কৃষ্ণ সব রিজার্ভ রেখে দিলেন তার নিজের জন্য, গৌণ নামগুলো তিনি দেবতাগণকে বিভাগ করেছেন, নামকরণ করেছেন। আবার দেখতে পাচ্ছি রাধারানী, তিনি তার গৌণ নামগুলো সব দেবীগণকে বিভাগ করেছেন, মুখ্য নাম তার কয়েকটা নিজের জন্য রিজার্ভ করেছেন। এসব তো শাস্ত্র থেকেই আমরা জানতে পাচ্ছি। সুতরাং এখানে বিচারের কথা রয়েছে। এই মুখ্য গৌণ কথাটা এসেছে দেবতাগণের যত নামকরণ এই সবগুলোই ভগবানের এবং ভগবতীর দেওয়াই নাম। রাধারানীর কীর্তন আমরা করি বৃন্দাবনের দিকে, ওইদিকে রাধারানীর আরতি আছে, জয় জয় রাধে জিকো শরণ তোহারি ওই ছন আরতি যাও বলিহারি, মাঝখানে রয়েছে কি সেখানে বলছেন, একটা শব্দ রয়েছে সেখানে, গৌরী একটা নাম আছে সেখানে, কে গৌরী, কে রাধারানী, তার মানে রাধারানীর নামই হলো গৌরী। কীর্তনের মধ্যে এরকম বহু জায়গায় আছে, আবার দেখা যাচ্ছে বিচার ক্ষেত্রে মুখ্য শক্তি যে অন্তরঙ্গা শক্তি, তাকে বলছেন দুর্গা, গোবিন্দ সব্রহ্ম সংহিতা তার মধ্যে শ্লোক আছে, সেখানে শ্রীজীব গোস্বামী ব্যাখ্যা দিচ্ছেন, টিকায় রেফারেন্স দিয়েছেন স্মৃতির নারদ পঞ্চরাত্রে কোটেশন দিয়েছেন, সেখানে বলছেন কি, জানাতে কা পরাকান্তা শৈব দুর্গা তদাত্মিকা যা পরা পরমা শক্তির মহাবিষ্ণুর স্বরূপিনী, একে অং প্রেম সর্বস্বা স্বভাব গোকুলেশ্বরী অনয়া সুলভ গেয় আদিদেব অখিলেশ্বর। এই গোকুলেশ্বরী কে, রাধারানী, আর অখিলেশ্বরী একটা শব্দ এসছে, অবরিকা শক্তির মহামায়া অখিলেশ্বরী জয়ানুগদং জগৎ সর্বং সর্বদেহাভিমানিনঃ অখিলেশ্বরী। তা গোকুলেশ্বরী হচ্ছেন রাধারানী, আর অখিলেশ্বরী জড় মায়া, ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু প্রথম মুখে শব্দটা দেওয়া রয়েছে দুর্গা, দুর্গা নামটা ওখানে রাধারানীর নাম, রাধারানীকে উল্লেখ করছেন ওখানে। এইরকম বিভিন্ন জায়গায় এগুলো বিচার গুলো রাখা আছে। এক সময়ে পার্বতী দেবী বলে ফেলছেন, তব বাক্সী রাধা হং রাসে বৃন্দাবনে বনে কেইনি, যিনি এ কথা বলছেন তিনি যোগমায়া। যোগমায়া একথা বলতে পারেন, মহামায়া একথা কখনো বলতে পারেন না। তব বক্সী রাধাহং রাসে বৃন্দাবনে বনে, এটা মহামায়ার বলবার ক্ষমতা নেই। হাত জোড় করে থাকেন তিনি ভগবানের মন্দিরের পিছনে, সামনে যান না। কেন? ভাগবতে উল্লেখ আছে, বিলজ্জমানায়াজস্য সাধুমিক্ষা পথে মুয়া বিমোহিতা বিকত্তন্তে মমাহমিতি দুর্দিয়। এই তো তার অবস্থা। দক্ষিণ দেশে মন্দির আছে, বিবাহ হয়েছে যেখানে দক্ষিণ দেশ, বিবাহ দিচ্ছেন রাধা গোবিন্দ, বিবাহ দিচ্ছেন ব্রহ্মাজি হাজির আছেন, অন্য সব দেবদেবীরা হাজির আছেন। আর বল, বর্মাণ্ড হস্তে দাঁড়িয়ে আছেন কোথায়? কন্যাকুমারী বর্মাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ওই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হলো তাকে। কৈলাস থেকে শিব ঠাকুর আসছেন বিবাহের লগন সা কেটে গেছে, চলে গেছে। ইচ্ছা করে অসময়ে ডেকে উঠেছে মুরগি, কোকো 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 করে ডেকে উঠেছে। কেন? যদি বিবাহ হয়ে যায় ওখানে, তাহলে আর অসুর দলন হবে না। সবাই জানালেন ভগবানের কাছে গিয়ে যে বিবাহ রদ করতে হবে। তখন কি হলো? অসময় মুরগি ডেকে উঠলো, শিব ঠাকুর ফিরে গেলেন আবার কৈলাস, বিবাহ হয়নি। সেই বিবাহই এখানে এসে দিচ্ছেন রাধাকৃষ্ণ, বিবাহ দিচ্ছেন, আপনারা জেনে রাখবেন। সেই মন্দিরের একটা ঘটনা বলছি আপনাদের, আমার গুরুপা বোধমা এখানে বই কিনেছিলেন, সাউথ ইন্ডিয়ার শ্রাইনস বলে বইখানা, তার ভিতরে এটা পুরাণের রেফারেন্স দিয়েছেন এই উপাখ্যানটা। শ্রীরামচন্দ্র হারিয়ে ফেলেছেন সীতাকে, তাকে উদ্ধারের জন্য অনেক চেষ্টা চলছে, সব অগ্নি সাক্ষী করে অনেক বন্ধুত্ব পাতিয়েছেন তিনি মানবের সঙ্গে, এর সঙ্গে সব যাচ্ছেন ওই মন্দিরের পাশ দিয়ে একটু আনমনাতে। সেই সময় হঠাৎ কি দুর্বুদ্ধি হয়েছে পার্বতীর, তিনি সীতার মূর্তি গ্রহণ করে বাইরের দিকে, মন্দিরের বাইরের দিকে উনি দাঁড়িয়েছিলেন। রামচন্দ্রকে পরীক্ষা করতে আসছেন, শ্রীরামচন্দ্র অন্য মনস্ক হয়েই হাঁটছিলেন, ফট করে ডান দিকে তাকালেন, কাকি বলছেন দেবী ভালো আছো? পরে তিনি ফিরে গেছেন মন্দিরে, শিব ঠাকুর বললেন আজ থেকে তোমার সম্পর্ক, তোমার সঙ্গে সম্পর্ক টুটে গেল আমার। কেন? তুমি শ্রীরামচন্দ্রকে তুমি পরীক্ষা করতে গেছো, তুমি অন্তর্যামী কিনা, কি শিক্ষা পেলে তুমি? আজ থেকে তুমি আমার বাম দিকে থাকবে না, ডান দিকে থাকবে, আর না হয় তো আমি তোমাকে পূজা করব আজ থেকে। আবার দেহ পরিত্যাগ করতে হয়েছে তাকে, সাধনা করে আবার শিব ঠাকুরের কাছে তাকে আসতে হয়েছে। এসব তো ইতিহাস, শিক্ষা আছে। তুমি ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছ, ইতিহাস এগুলো। এইরকম ধরনের বহু রকমের শিক্ষা বিভিন্ন দিকে শাস্ত্রে দেওয়া আছে, আমরা তো বুঝতে পারি না। শ্রী ভগবান তো প্রাকৃত নায়ক নন, তাঁর শক্তি সাক্ষাৎ শক্তি তো প্রাকৃত নায়িকা নন, সেখানেও তো বিচারের কথা দেখানো হয়েছে। রাবণ যে শক্তি হরণ করলো, সীতা হরণ করলো, সেটা কি ঠিক ঠিক মূর্তি? নিশ্চয়ই নয়। তখনই সীতাদেবী অগ্নিদেবের শরণাপন্ন হয়েছিলেন। রাবণ কোন সীতা হরণ করলো? ছায়া সীতা হরণ করলো। আবার পরীক্ষার সময়ে, অযোধ্যায় ফিরে আসবার সময়ে আবার পরীক্ষা হয়েছে লঙ্কায়। সেখানে মূল যে সীতা অগ্নিদেব তাকে বের করে দিলেন, আর ছায়া সীতা অগ্নিতে প্রবেশ করলেন। এইসব তত্ত্ব দর্শন গুলো তো শ্রীমান মহাপ্রভুই, সেই রাম ভক্ত, তাকে সেখান থেকে প্রমাণ স্বরূপ পুরাণের পাতা ছিঁড়ে এনে তাকে দেখালেন, এই দেখো তুমি কাঞ্চ কেন? জগল্লক্ষ্মী সীতা, শ্রীরামচন্দ্রের অঙ্কঠায়িনী সীতা, তাকে কখনো রাবণ স্পর্শ করতে পারে? কখনোই পারে না। তত্ত্ব দর্শন, বদ্ধ জীব যতক্ষণ আমাদের বদ্ধত্ব আছে ততক্ষণ ভুল বুঝাবুঝি আছেই আছেই আছে। যারা পরমমুক্ত তারাও দেখাচ্ছেন, বলছেন আমাদেরও কখনো ভুল হতে পারে। বারে মুনি নাম চমতি ভ্রম কতটা আছে, আবার ভগবান নিজেও কখনো দৈন্য প্রকাশ করে বলছেন আমিও কখনো ভুল করে ফেলতে পারি। ভগবানের আবার ভুল হয় নাকি? তার দৈন্য অপ্রাকৃত দৈন্য, তিনি তার ভক্তের কাছে বলে ফেলছেন ন পারয়ম মেঘৈর মেদুরমম্মরম, বর্ণনা আছে কিন্তু আলোচনায় যেতে চাই না আমি, কিন্তু বর্ণনা আছে। তত্ত্ব দর্শন আলোচনা, তত্ত্ব সিদ্ধান্ত আলোচনা আর বাস্তব অনুভূতি, এ দুটো নিশ্চয়ই এক নয়। তত্ত্ব সিদ্ধান্ত সবসময় আলোচনা করা যেতে পারে, কিন্তু তার ভিতরে বাস্তব রূপে প্রবেশ, বাস্তব অনুভব, এটা পৃথক জিনিস। আলোচনা করতে দোষ নেই অধিকারী হিসাবে, কিন্তু সেখানে একটা কথা মাত্র বলা আছে, অনধিকারিতে অধিকার লাভের চেষ্টা একটা কথা, আর অধিকারী ব্যক্তির অধিকার লাভ সেটা তো হতেই পারে সবসময়, সেখানে কোনো অসুবিধা নেই। পূজ্যপাদ মহারাজ যে প্রশ্নটা তুলেছেন ওর ভিতরে বিচার রয়েছে, যে বিচারটা আমাদের মাথায় ঢোকে না, সেই বিচারটাই বুঝাতে চেয়েছেন। ওই জন্য প্রশ্নটা ওইরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলেন, আমার মাথায় ঢোকে না, আমি বুঝতে পারলাম না।
নটা বেজে গেছে,
দু ঘন্টা বলবো আমি। সব জিনিসটাই বুঝবার বিষয়। তা এখানে স্বামী স্ত্রীর কথা বলা হলো, এখন পরে আর একটা পয়েন্ট আমি বলছি। মা বাপ, আমার একটা ঘটনা মনে পড়ছে, গুরু মহারাজ দোতলায় বসে আছেন, আমিও পাশে বসে হয়তো চিঠি লিখছিলাম, আর ছেলে মেয়ে দুজন স্বামী স্ত্রী এসে হাজির হয়েছেন। কিছুক্ষণ আলোচনা হওয়ার পর তারপরে ওরা দুজনে মিলে ঝগড়া করছে গুরুদেবের কাছে, এ ওর বিরুদ্ধে ম্যারেজ দিচ্ছে, ও এর বিরুদ্ধে ম্যারেজ দিচ্ছে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে ম্যারেজ দিচ্ছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে ম্যারেজ দিচ্ছে। তখন গুরু মহাশয় কিছুক্ষণ চুপচাপ থেকে, আচ্ছা আমি মীমাংসা দিচ্ছি, মীমাংসা দিয়েছেন তিনি। তোমরা তো মা বাপ, ঝগড়া করছো কেন? শাস্ত্র তো রয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরী প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। দেখো তো কত প্রশংসা, বাপের কত প্রশংসা, এর থেকে তুমি আর কি চাও? তার শিষ্যকে বলছে, কিছুক্ষণ পরে বহু প্রশংসা করতে লাগলেন শিষ্যের, তখন শিষ্যারে আর খুব অসন্তুষ্ট হয়েছেন। তিনি বলছেন, আপনি তো শুধু ওর সম্বন্ধে সব বলছেন, কই আমার সম্বন্ধে কিছু বলছেন না? তখন বললেন, তোমার জন্য অনেক ভালো কথা আছে, শোনো, আগে এটা শুনে নাও, পিতা স্বর্গ পিতা ধর্ম এই কথা শুনে তোমার গা জ্বলছে কেন? তোমার কথা বলা হচ্ছে না কিছু, শোনো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মানে কি হলো? তার দুজনেই লেখাপড়া জানালো, জননী জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ, পিতা তো স্বর্গ আর তার থেকে তুমি, তার থেকেও শ্রেষ্ঠ, তো তোমার রাগ করবার কি কারণ আছে? তারপরে বলছেন, জানো শাস্ত্রে লেখা আছে, আমরা পড়ে দেখছি, বেটা ছেলের থেকে মেয়ে ছেলেদের অনেক গুণ বেশি, বহু রকমের গুণ। বলে কি? ধৈর্য স্থৈর্য প্রচুর, আর কি শ্রী রিধি ভি, এসব মেয়েদের বেশি। তোমার তোমার তো শ্রেষ্ঠ তাহলে, সুতরাং করো না, ছোটাছুটি করো না, ঝড়া ঝড়া করো না, সংসারে মিলেমিশে চল। শিক্ষার বিষয় সংসারে সাংসারিক চিন্তা ভাবনা নিয়ে ঠেলাঠেলি গুতগুতি, কিন্তু অপ্রাকৃত তত্ত্বতে তো তা নয়, ওখানে বৈশিষ্ট্য, ওখানে ভেদ বললে অপরাধ হাতে করা। যদি বলি ভেদ তাহলে কি বলতে হবে? বৈশিষ্ট্য, এ বললে হাতে করা করে না, বৈশিষ্ট্য অপ্রাকৃত তত্ত্ব। ওখানে ঠিক এই জাতীয় লড়াই নেই অপ্রাকৃত তত্ত্বে, তা সেটাও বুঝতে হবে। ভকতি বিনোদ আন্নাহি জানে, পড়ি নিজ সখী পায়, রাধিকার গণে থাকিয়া সতত যুগল চরণ চায়। বলো আছে কিনা? আছে তো, বিচারের কথা এগুলো। এখন চন্দ্রমণি কোন কোনায় পড়ে থাকবেন তা নিয়ে আমার বিচার দরকার কি আছে? আমি বাবা মুখ শুকুলো চুপ করে থাকলো করবো কি? এখন সেই পাঠ প্লে করতে যাচ্ছেন পূজ্যপাদ বিক্রম মহারাজ। শরীর মীমাংসা কি দাঁড়াতে দর্শন করছেন উনি, দর্শন দর্শন করে উনি বললেন যে এক জায়গায় গেলাম, সেখানে আজকে সেখানে বৃন্দাবন দাস ঠাকুরের পাঠে গেলাম। মনুষ্য রচিত নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখে বক্তা শ্রী চৈতন্য, চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন বলা আছে। তার মায়ের পরিচয় এসেছে, তার মায়ের পরিচয় বিচারের কথা আছে, এখানে কিছু বলতেই হবে। আমাদের ভারতীয় দর্শনের বিচার এখানে সব পিতৃতান্ত্রিক সমাজ জানিয়ে আজ ঠেলাঠেলি হচ্ছে, গুতগুতি হচ্ছে, মেয়েদের স্বাধীনতা নিয়ে ঠিকঠাক পাল্টা একটা গ্রুপ তৈরি হয়ে গেছে কলকাতায়। পিতৃতান্ত্রিক সমাজের এগেনস্টে চলছে, তারাও নির্যাতিত পতি পরিষদ করে তারাও সব মিছিল বের করছেন আজকাল, খবরে কাগজে পড়া যাচ্ছে। কি ব্যাপার, যেসব স্টেট গুলো তাদের তাদের বলা হয় প্রমিলা রাজ্য, আপনারা জানেন প্রমিলা রাজ্য কোনগুলো, সেখানে মেয়েরাই সম্পত্তির অধিকারিনী, বড় মেয়ে আর মেজ মেয়ে পাবে দুজনে মিলে অর্ধেক, আর ছোট মেয়ে অর্ধেক অর্ধেকটাই পাবে। এই আইন জিজ্ঞাসা করেছি আমি তাদের, তোমরা খুব সুখে শান্তিতে আছো তো, বলছে না না না। কেন, প্রমিলা রাজ্যের লোক তো তোমরা, ছেলেরা সম্পত্তির অধিকারী হবে না। তাদের জিজ্ঞাসা করলে তারা বলছে না আমরা সুখে শান্তিতে নেই। তাহলে সুখ শান্তি তাহলে কিসে আসবে, এই তো খেলা ঠেলি, বাজারটা তো এইরকম, সেখানে কি বিচার করা হবে। মানুষ সুখ শান্তি কাকে বলে, সুখ শান্তি কাকে তারা চায়, তাকে কাকে মনে করে সুখ শান্তি। পার্থিব জগতের কোন বস্তুই তো সুখ শান্তি দিতে পারে না আমাদের, তবে কেন এই খেলা ঠেলি ভূতভূতি। ভক্তি বৃত্তি যদি আমরা লাভ করতে পারি ঠিক ঠিক ভাবে, সাধন ভজন যদি করতে পারি আমরা, বিশেষত এটা তো কলিকাল, অন্য কোন রকম ধরনের সাধন চলবে না। হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম কলৌ নাস্তিয়েব 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 গতিরন্যতা, এই কথা তো বলা হয়েছে, অন্য কোন নাম চলবে না। বাবার নাম কে বলাম, মায়ের নাম কে বলাম, এসব চলবে না। হরের নামই বকে বলাম, এই কথা শাস্ত্রে বলা আছে। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, বলাইতে পথ নাই জম আছে পিছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এসব কথাগুলো মনে হয় না কেন আমাদের, এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। কথাগুলো তো বুঝানো আছে, আমরা এসব বিচারগুলো নিচ্ছি না কেন, নিজেরাই সব জানতা হয়ে যাচ্ছি কেন, নির্ভর তো করতে হবে উপরওয়ালার পরে, গার্জিয়ানশিপ তো আছে, বৃথা এসব খেলাখেলি করে লাভ কি আছে। আজ সংসার সমাজ নাস্তিকতার দিকে এগিয়ে যাচ্ছে, উল্টো পথে চলছে সমাজ, ভালোটা সমাজে চায় না। যে সমাজে আমরা বাস করছি সে সমাজকে বলা হবে আধুনিক সমাজ, নিরীশ্বর নির্নৈতিক সমাজ। যদি এর উপরে একটু বিচার করা যায়, শেষ নৈতিক সমাজ স্বীকৃতি নাই তার। তার উপরে যদি একটু এগিয়ে যাওয়া যায়, যেখানে নীতিও মানা হয়েছে আর সাধন ভজনও মানা হয়েছে, সেটা থেকে পজিটিভ সাইড এসেছে। বাহাদুরি কি? খাওয়া থাকা পড়া এটাই বড় জিনিস সংসারে? যারা বাহাদুরি করছে না সংসারে, মশাই মানুষের মতো বাঁচতে চাই, ওরে বাবা বড় বড় কথা, মানুষের মতো বাঁচতে চান। মানুষ কাকে বলে? মন হুস মানুষ তো। ভজন কোথা হয়? বড় বড় কথা, কোথায় ভজন হয়? মনে বনে আর কোনে। ওরে ভয়ঙ্কর তত্ত্বদর্শী, ভজন অন্য কোথাও হয় না, মনে বনে আর কোনে হয়। এইসব কতগুলো মেয়েরই কথা, বাজারে ঘুরছে, সমাজে ঘুরছে, এই কথাগুলো নিয়ে খুব বাহাদুরি হচ্ছে। আসল কথা বাদ দিই, খুব দুঃখের কথা, মশায় আগে খাওয়া পরা থাকা, তারপরে যদি ভগবান কেষ্টবিষ্টু কেউ আছেন তখন দেখা যাবে। বাপরে, যেন ভগবানের যেন চোদ্দ পুরুষ উদ্ধার করবার জন্য এরা বসে আছেন সব। আশ্চর্য কি দুর্দশা, কি দুর্দৈব সমাজের, যে যত বেশি নাস্তিকতা করতে পারবে সে তত বড় মহান ব্যক্তি, তিনি তত বড় বাহাদুর ব্যক্তি আজ সমাজে। আশ্চর্য লাগে, গভীর জলের মাছ তারা কিন্তু কোন সড়া শব্দ করছেন না, বিশ্বের বিদ্বজ্জন বরেণ্য সুধী সমাজ চুপ করে আছেন। আর যত তড়পাচ্ছে তারা, অল্প কাদা গোলা জল তার ভিতরে পুটি মাছগুলো পুড়ুম 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 করছে। আজ সমাজের এই দুরবস্থা, ধর্ম নাকি দেশটাকে শেষ করে দিয়েছে, আর কেউ শেষ করেনি দেশটাকে, সত্তার রাজনীতি পার্টি পলিটিক্স এগুলো নাকি দেশকে শেষ করেনি। আশ্চর্য লাগে, সন্নীতি দুর্নীতি নিয়ে তো আলোচনা আছে শাস্ত্রে খুব ভালোভাবে, কৃষ্ণ তো সেসব গুলো গীতার মধ্যে আলোচনা করেছেন। অর্থশাস্ত্রের কথা কি আমল দেওয়া হয়েছে বেশি? অর্থশাস্ত্র তু বলবত্তরম ধর্মশাস্ত্র, এই কথাই লেখা আছে টিকা টিপ্পণীতে ভাবছে। অর্থশাস্ত্র মানে কি? কোটনামি কূটনীতি, এইগুলো দেশ শাসন করবে না, ধর্মনীতি দেশ শাসন করবে। সেদিন বাকি নেই আর, আসছে। রেভলিউশন না হলে দেশের পরিবর্তন আসে না, সে রেভলিউশন আসছে। আমাদের প্রত্যেককেই প্রস্তুত থাকতে হবে, আরম্ভ হয়ে গেছে। 97 থেকে আরম্ভ হয়েছে, 97-98 এই দুটো বছর পাশ্চাত্য দেশের জন্য, 99 এটা চলে আসবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আপনারা জেনে রাখুন, হিসাব কষে রাখুন, এটা ইন্ডিয়ার জন্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। মাঝামাঝি 99 এর বাহাদুরি কিসের আছে? যত বৈজ্ঞানিক উন্নতি, যত রেনেসাঁর যুগ, সবই বরবাদ হয়ে যাবে, ইভেনও বরবাদ হয়ে যাবে, বাহাদুরি কারোই নাই। যে অবস্থা চলছে আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন না, খুব দুঃসময় আসছে। নিজেদের অধিকার সংরক্ষণ করা বড় কষ্টকর, কিন্তু যারা নীতি আদর্শ পরায়ণ তাদের গায়ে কিছুই আঁচড় লাগবে না। তারাই ধ্বংস হবে যারা নীতি আদর্শ বিবর্জিত। কিছুই মানে না যারা, যারা কিছুই মানে না তাদের আবার কি, তাদের কথা কে শুনবে? ধর্মশাস্ত্রের ভিতরেই বোঝানো আছে আমি কাকই মানি না, আমাকে কে মানবে? যুক্তির কথা, বেদা প্রমাণম স্মৃতয়া প্রমাণম ধর্মার্থ যুক্ত বচনম প্রমাণম এতত প্রমাণম নবেদ প্রমাণম হস্তস্য কুরুজাত বচনম প্রমাণম। বেদ প্রমাণ, স্মৃতিশাস্ত্র প্রমাণ, ধর্মার্থ যুক্ত বাক্য প্রমাণ, এই প্রমাণকে যারা প্রমাণ বলে মানবে না তাদের কথা কে মানবে, তাদের কথা কে শুনবে? মূর্খামি করে কথা বললেই হবে আমি কিচ্ছু মানি না, সেই লোকটাই আবার বলছে আমাকে মানো। বাহ, কি সুন্দর যুক্তি! মূর্খামির আর জায়গা নেই আর, যে বলছে আমি কিছুই মানি না সে লোকটা বলছে আমাকে মানো। মুশকিলের কথা, নীতি আদর্শ পরায়ণ আমাদের হতেই হবে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি রেট, চালা কি চলবে না? সেইটাই শিক্ষা রয়েছে শাস্ত্রে। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, মহাজনের হৃদয় গুহায়, ধান চাল বিক্রি করার মহাজন তারা পরমার্থ ক্ষেত্রে উন্নত পর্যায়ে যারা বসে আছেন তারা কথা বলেন না কিন্তু কাজটা করেন, এইটাই হল তাদের আদর্শ। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজন যেন গতস্ত্র পন্থা, এটা ভুলে যাচ্ছে কেন এই কথাটা? আজ আমাদের ভারতবর্ষের পরিচয় কি ছিল, বাংলার পরিচয় কি আছে? হোয়াট বেঙ্গল থিংস টুডে অল ইন্ডিয়া থিংস টুমরো, লোকমান্য তিলক বলেছেন এটা, বাংলা যেটা দেখাবে সমস্ত ভারত সেটা গ্রহণ করবে আগামীকাল, এই তো কথা। যেখানে বসে আছি আমরা এটা কি জায়গা, অক্সফোর্ড অফ বেঙ্গল, সমস্ত ভারতের শিক্ষা দীক্ষার প্রধান স্থান এইটা। নব্য ন্যায়ের চর্চা খুব বেশি ছিল এখানে, সব দেশের লোক এখানে শিক্ষা লাভ করতে আসত। হলো কি, সেইখানে দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন সব ভারত জয় করে, পণ্ডিত সমাজের কাছে প্রেস করলেন তারে পরিচয় পত্র। ও আমাদের এখানে নিমাই পণ্ডিত বলে একজন আছে, তিনি হলেন সব থেকে বড় পণ্ডিত, আপনি তার কাছে বিচার প্রার্থী হন। ইয়ে তো শেষ করে হেরে গেল, তো গঙ্গাধরে বলেছিলেন ব্যাকরণের পণ্ডিত নিমাই পণ্ডিত, বিচারে পরাজিত তিনি। মানি মানব ধর্মে দীক্ষিত মহাপ্রভু শিক্ষা দিতে এসছেন জগৎকে, কেমন ভাবে সাধন ভোজন করতে হবে। আচ্ছা, আজকে রাত অনেক হয়ে গেছে, আপনি আজকে বাসায় আসুন, কালকে আবার আলোচনা হবে। বাসায় ফিরে গিয়ে আর তার খাওয়া দাওয়া সব উঠে গেছে, শিকায় উঠে গেছে। দেবী সরস্বতীর বরপুত্র তিনি, কিছুক্ষণ পরেই দেবী এসে হাজির, সরস্বতী দেবী। মনটা বড্ড খারাপ হয়েছে না, একটা ব্যাকরণের পণ্ডিতের কাছে হেরে গেছো তুমি? না না না, মনে দুঃখ করার কোন কারণ নেই, যার কাছে তুমি হেরেছো উনি সরস্বতী পতি আমার স্বামী, তার কাছে তুমি হেরে গেছো, তোমার প্রাগল্য চলবে না ওখানে। আমি তো তোমার মুখে বলে বসে কিছু বলাই আজকে বলতে পারিনি, সুতরাং তুমি হেরে গেছো, যাও কাল সকালবেলায় গিয়ে প্রার্থনা করো, তার কাছে তোমার মঙ্গলের কথা জিজ্ঞেস করো, তিনি আমার স্বামী। সকালবেলায় গেছেন দিগ্বিজয় পণ্ডিত কান্নাকাটি,
দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নাহি ঈশ্বর ভজিতে সেই বিদ্যা সত্য কহে মন দিয়া বুঝ দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরুষ সঙ্গে কিছু নাহি চলে এ থেকে মহান্ত সব সর্বোপরি হরি করেন ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি এ থেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজ সকাল সেই সে বিদ্যার ফল জানি হ নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বিত্ত রয় মহা উপদেশ এই কহিল তোমারে সবে কৃষ্ণ ভক্তি সত্য অনন্ত সংসারে উপদেশ দিলেন দিগ্বিজয়ী পণ্ডিতকে ওই ব্যাকরণের পণ্ডিত স্বয়ং ভগবান সাবিদ্যা তনুমতির জয়া কথাটা আছে তো সাধন ভোজন করলেই সব লেখাপড়ার গৌরব সব যোগ্যতার বাস্তব বিচার আমাদের ভুললে চলবে না যেন কেনাপ উপায় যেন মনা কৃষ্ণে নিবেশ হয়ে যে কোনো উপায়ে আমাদের সাধন ভজন করতেই হবে যতই ক্লেশকর হোক না কেন কষ্ট করলে কেষ্ট পায় কষ্ট করতেই হবে সাধন ভজনে ক্লেশ আছে গায়ে হাওয়া দিয়ে হয় না খুব কষ্ট খুব ত্যাগ শিকার খুব ক্লেশ শিকার সেই বাস্তব কথাটাই আমার পূজ্যপদ মহারাজ আমাকে বোধহয় বলতে বলেছেন তাই আমি আপনাদের কাছে একটু সামান্য দিগ্দর্শন করলাম রাত অনেক হয়ে গেছে আজ পিতৃতান্ত্রিক সমাজ এই ভারতবর্ষ মাতৃতান্ত্রিক এটা তো বুঝলাম না মায়ের পরিচয় নারায়ণীর ক্ষেত্রে মায়ের পরিচয় এসেছে বৃন্দাবন দাস ঠাকুরের ব্যাপারে সেটা উনি একটু তুলে দিয়েছেন আমার কাছে পাশ্চাত্য দেশে মায়ের পরিচয় মানে বাপের ঠিকই নাই তো সুতরাং সেখানে বাধ্য হয়ে মায়ের পরিচয় দিতে হবে আর এই দেশে তো বাপের ঠিক আছে সেজন্য বাপের পরিচয় লাগে আজকাল নিয়ম হয়ে গেছে এখন মায়ের পরিচয় দেওয়া হবে যোগা খিচুড়ি হচপচ এই হচপচের দুনিয়া চলছে ঋষিগণের নীতি অনুসৃত হচ্ছে না হবে না তাই পাশ্চাত্যের নীতিও নিয়ে হচপচ করছে কিন্তু পাশ্চাত্য দেশে তো ভালো ভালো কথা বলছে বলেনি material science ends in philosophy and philosophy ends in religion ye kotha to pachchata desh theke asche khub bhalo kotha to material science jekhane fail korche sei khane esheche darshonik jagater shesh kotha holo dharma jagat paramartho jagat khub bhalo kotha to egulo mathay dhoke na amar desher loker mathay dhoke na egula দুঃখ দুর্দৈব তাদের তারা এইসব কথাগুলো শুনছেন না কেন ইন্ডিয়া গাইডেড বাই গড ক্যান লিড দি ওয়ার্ল্ড ব্যাক টু স্যানিটি এই কথা তাদের মাথায় ঢুকছে না কেন ইন্ডিয়া গাইডেড বাই গড মানে ঈশ্বর কর্তৃক পরিচালিত ভারত কি করতে পারে ক্যান লিড দি ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীকে পরিচালনা করতে পারে সমস্ত পৃথিবীর মোড় ঘুরিয়ে দিতে পারে ব্যাক টু স্যানিটি বর্তমান দুনিয়াকে ইনস্যানিটিতে পেয়ে বসেছে রমন মাদনা যুদ্ধ মাদনা মারামারি কাটাকাটি হানাহানি এর হাত থেকে ধার্মিক ভারত সমগ্র বিশ্বকে রক্ষা করতে পারে সেই কথাই তো বলা আছে কতটা কে বলেছেন পোপ বলেছিলেন ধর্মসভায় তা আজ কেন এসব উল্টো পাল্টা কথা শুনছি পশ্চিম দেশ কি দেবে আমাদের জ্ঞানে বিজ্ঞানে কিছু উন্নত হয়েছে তাদের কাছ থেকে সেটুকু না যাবে বিজ্ঞানের যত উন্নতি হয়েছে সে উন্নতি ভগবত সেবায় নিযুক্ত করা যেতে পারে বৃহত্তর স্বার্থে, কিন্তু পরমার্থ বিষয়ে তারা কি দেবে আমাদের? পরমার্থ বিষয়ে তাদের কাছে কি নেওয়ার আছে আমাদের? কিছুই নেই। তারাই শিখবে, তারাই শিখবে আমাদের কাছ থেকে। কথাটা হলো এই, এখন উল্টো পাল্টা শিক্ষা সব দেওয়া হচ্ছে, আশ্চর্য লাগে। এই ভারতের মহামানবের সাগর তীরে এটা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। কবিতার তো খুব ছড়াছড়ি, কিন্তু ভারত কি নেবে পাশ্চাত্য দেশ থেকে? পরমার্থ বিষয়ে হাজার বার তারা শিখবে ভারতের রাজ্য ঋষিগণের বিচার দ্বারা, দার্শনিক বিচার তাদের কাছে ঋণী আছে থাকবে। খাঁটি সত্যি কথা, একটু এর ভিতরে নিখাত সত্য কথা কি? সকল এক্সামিনেশনস আর দি এনিমিজ অফ এডুকেশন, ডিগ্রিজ এন্ড ডিপ্লোমাস আর দি আর্মার্স অফ এ ফুল, এফ ডবল ওয়েল ক্যারেক্টার ইজ দি অনলি সিকিউরিটি অফ ট্রু অ্যাডমিনিস্ট্রেশন, নো স্টেট মিনিস্ট্রি বাট মোরালিটি ক্যান এ কান্ট্রি রুল। এটা কবিতার লাইন। বিচার গুলো দুনিয়ার লোককে শিখতে হবে, শুনতে হবে, শোনাতে হবে। কেন মূর্খ মূর্খামি করছে আজ ভারতের লোকসভা? অনেক বাজে বাজে কথা বলে ফেললাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। কিছু হয়তো ইমোশনাল কিছু হয়ে গেল, কি করব, আমার গুরুবর্গের আদেশ, সেই আদেশ আমি পালন করলাম। মাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা
মাধুরী দুর আসব পশি মকায়। Hare Hare.